শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণে আসা মাদক পাচার প্রতিরোধে মিয়ানমার বাংলাদেশকে কোনো সহযোগিতা করছে না।
ঢাকা থেকে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
দু মাসে 445 জন বাংলাদেশি দেশে ফিরেছেন, এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে তারা চুপ।
আরও থাকছে সাপ্তাহিক আয়োজন নারী কণ্ঠ, তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকা ত্যাগ করার পর আজ ইরাকের রাজধানীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পরিস্থিতি ছিল শান্ত। এই অবরোধ তুলে নেয় মিলিশিয়া ও তাদের সমর্থকদের দ্বারা দূতাবাস প্রাঙ্গণে আক্রমণ, দূতাবাসের অভ্যর্থনা স্থানের ভাঙচুর এবং বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়ায় দুদিনব্যাপী অচলাবস্থার অবসান ঘটল। তারা ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ জানাচ্ছিল। এক রকেট আক্রমণে একজন আমেরিকান ঠিকাদারের মৃত্যুর পর কাতায়েব হেজবুল্লার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র এই বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও কাতায়েব হেজবুল্লার নেতা এবং অন্যান্যদের সন্ত্রাসবাদী বলে দোষারোপ করেন এবং বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানোর জন্য এদেরকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করেন। সেখানকার দূতাবাসের কনসুলার কার্যক্রম স্থগিত করা হয় এবং পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। এদিকে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 750 সৈন্য পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এই সৈন্য পাঠানোর বিষয়টিকে যথার্থ এবং সতর্কতামূলক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। গতকাল প্রকাশিত নববর্ষের মন্তব্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে পরমাণু বিষয়ক আলোচনা পরিত্যাগ করার কথা না বললেও কিম মনে হয় তাঁর দেশের লোকজনকে নিষেধাজ্ঞার মধ্যেই ভবিষ্যতে দীর্ঘদিন কাটানোর জন্য প্রস্তুত করাচ্ছেন এবং কয়েক মাস ধরে থমকে থাকা আপোষ আলোচনায় অগ্রগতির বিষয়টি কার্যত নাকচ করে দিচ্ছেন। সেখানকার ক্ষমতাসীন দলের 4-দিনব্যাপী বৈঠকের শেষে কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি একরক্ষা অবস্থান তুলে ধরেন এবং তাঁর দেশকে ভবিষ্যতে সম্ভাব্য কঠিন সময় সম্পর্কে সতর্ক করে দেন। কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের কারণে এটাকে নিয়তির বিধান হিসেবেই ধরে নিতে হবে যে ভবিষ্যতে বৈরী শক্তির নিষেধাজ্ঞার মধ্যেই আমাদের বসবাস করতে হবে। কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পরমাণু পরীক্ষা আবার শুরু করারও হুমকি দেন এবং হুঁশিয়ার করে দেন যে বিশ্ব শিগগিরই একটি নতুন কৌশলী অস্ত্র দেখবে। তাঁর এই সব মন্তব্য তাঁর ভাষণের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কভারেজের মুখ্য অংশ ছিল। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার অবৈধ পন্থায় মাদক আসা প্রতিরোধে বাংলাদেশকে কোনোভাবেই সহযোগিতা করছে না। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
মিয়ানমার থেকে বিপুল পরিমাণে জীবনবিনাশী ইয়াবা ট্যাবলেট সহ মাদকদ্রব্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার ঢাকায় মাদক নিয়ন্ত্রক সংস্থার এক অনুষ্ঠানে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু অবৈধ পন্থায় মাদক আসা প্রতিরোধে মিয়ানমার বাংলাদেশকে কোনোই সহযোগিতা করছে না।
মিয়ানমার প্রতিবারই বলেন যে তারা ব্যবস্থা নেবেন, কিন্তু তারা প্র্যাকটিক্যালি কোনো কাজ করছেন না। আমরা তাদের সঙ্গে বসছি, অনেক কথাবার্তা হচ্ছে, তারা বারবারই আশ্বাস দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী অভিযান ও চোরাচালান বন্ধে গুরুত্ব আরোপ করেছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ঢাকায় রোহিঙ্গা সংকটের উপরে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আইনি পন্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মিয়ানমারের সহযোগিতা না পাওয়ার ব্যাপারে পুনরায় হতাশা প্রকাশ করেছেন। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ কয়েকজন কূটনীতিক উপস্থিত ছিলেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত থেকে গত দুমাসে দেশটিতে অবৈধভাবে থাকা 445 জন বাংলাদেশি নিজের দেশেই ফিরে গেছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পরের 2 মাসে 445 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। গত 1 বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত পার করার চেষ্টা করায় আটক করা হয় অন্তত 1,000 জনকে। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের তথ্য জানিয়েছেন, ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে ভারতের নাগরিকপঞ্জী বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই বলে জানান বিজিবি প্রধান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোনো শক্তিরই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চিড় ধরানোর সাধ্য নেই। তবে তিনি বছরের শুরুতেই তীব্রভাবে পাকিস্তান বিরোধী
প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, অথচ পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে তারা চুপ। গতকাল 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিবেশী দেশগুলির সরকার বা রাষ্ট্রপ্রধানদের প্রত্যেককে আলাদাভাবে টেলিফোন করে শুভেচ্ছা জানান, বাদ দেন শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। মোদী প্রথমে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী ও সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কোনো শক্তিরই এতে চিড় ধরানোর সাধ্য নেই। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এরকম সংকল্প ব্যক্ত করেছিলেন যে তিনি তাঁর বিচার থেকে অব্যাহতি চাইবেন না, আজ তিনি সেই সময়সীমা শেষ হবার আগেই বলেছেন তিনি সংসদকে বলবেন তাঁকে বিচার থেকে অব্যাহতি দিতে। তিনি জোর দিয়েই বলছেন যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তিনি আরও অনেক বছর ইসরায়েলের নেতৃত্বে থাকতে চান। তিনি বলেন, অব্যাহতি দেওয়ার আইনের লক্ষ্যই হচ্ছে তাঁর কথায় বানোয়াট অভিযোগ বন্ধ করা। তিনি বলেন, তার বিরুদ্ধেও এরকম বানোয়াট অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল যখন 1 বছরের মিক, তখন নেতানিয়াহু এই অনুরোধ করলেন, বিচার থেকে অব্যাহতি লাভের লক্ষ্যে ভোট প্রদানের জন্য কোনো সংসদীয় কমিটি নেই। কাজে নেতানিয়াহুর এই অনুরোধের কারণে কার্যত মার্চ মাসের নির্বাচনের কয়েক মাস পর পর্যন্ত তাঁর সম্পর্কে কোনো আইনি পদক্ষেপ বিলম্বিত হতে পারে। নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ বলেন, এটি ইসরায়েলের জন্য একটি দুঃখের দিন, কারণ নেতানিয়াহু নিজেই জানেন তিনি অপরাধী। নেতানিয়াহুর এই ঘোষণার আগে নেয়া এক জরিপে দেখা গেছে যে তাঁর প্রতি অনুগত অনেকেই তাঁকে বিচার থেকে অব্যাহতি দেওয়ারই বিরোধী। কেনিয়ার আজ সন্দেহভাজন আল শাবাব জঙ্গিরা উপকূলীয় জেলা লামুতে একটি যাত্রীবাহী বাসের উপর আক্রমণ চালালে 3 জন নিহত হয়েছে। ওই হামলায় আরও 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। বাসটি মোম্বাসা শহর থেকে লামু শহরের দিকে যাচ্ছিল। লামুর জেলা কমিশনার ইরুঙ্গু মাচারিয়া কেনিয়ার সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লামু গার্সন রাস্তা বরাবর যানবাহন চলার স্থগিত করা হয়েছে এবং সন্দেহভাজনদের সন্ধানে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমালিয়া ভিত্তিক আল শাবাব গত 1 দশকে কেনিয়ায় বহুবার আক্রমণ চালিয়েছে। গোষ্ঠীটি বলছে যে কেনিয়া যে সোমালিয়ায় আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীতে তাদের সৈন্য পাঠিয়েছে, তারা তারই প্রতিশোধ নিচ্ছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসের জন্য 30,000-এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য এই দুর্যোগ দেখা দেয়। বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় শত শত লোক ইন্দোনেশিয়ার রাজধানীতে প্রায় অর্থ নিমজ্জিত অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ ওই শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়, পাতাল রেলের লাইনগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জাকার্তার একটি বিমানবন্দরের রানওয়ে পানিতে নিমজ্জিত হলে সেখানে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভিডিওতে দেখা গেছে উদ্ধার কর্মীরা বাসিন্দাদের তাদের নিমজ্জিত বাড়ি থেকে বের করে আনতে সাহায্য করছেন। পানির প্রচণ্ড স্রোতের কারণে তারা দড়ি ধরে বেরিয়ে আসছেন। ফ্রান্সের অবসর পদ্ধতি সংস্কার করার দাবিতে সরকারের বিরুদ্ধে একটানা 29 দিন ধরে ওয়াকআউট করায় ফ্রান্সের রেল ধর্মঘট 1980-এর দশকে সেখানকার ধর্মঘটের মেয়াদও অতিক্রম করে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। সরকারের অবসর বিষয়ক পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী ওয়াকআউট শুরু হয় 5ই ডিসেম্বর। আজ তারা 1986-87 সালের রেল ধর্মঘটের সীমা অতিক্রম করে যায়। ওই ওয়াকআউট ধর্মঘট ছিল 28 দিন ধরে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টসে, এবং সেই সাথে প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ফেসবুক চ্যানেলে, ফেসবুক ফ্যান পেজে এবং সেই সাথে ইউটিউব চ্যানেলে। বাংলাদেশে বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন, ভারত থেকে গত 2 মাসে 445 জন বাংলাদেশি দেশে ফিরেছেন, আর গত 1 বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি আটক করেছে অন্তত 1000 জনকে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পরের 2 মাসে 445 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। গত 1 বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত পার করার চেষ্টা করায় আটক করা হয় অন্তত 1000 জনকে। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের তথ্য জানিয়েছেন, ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে ভারতের নাগরিকপঞ্জী বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই বলে জানান বিজিবি প্রধান।
গত 1 বছরে পুরুষ 606, নারী 258, শিশু 135 এবং পাচারকারী 3 জন, এদেরকে আমরা ধরতে সক্ষম হই যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছিল বাংলাদেশে।
গত 25-30 ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয় জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সাফিনুল ইসলাম। জানান, 6 দিনের এই সম্মেলনে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি। বিগত 4 বছরের মধ্যে গত বছর সীমান্ত হত্যা সর্বোচ্চ হয়, এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সীমান্ত অতিক্রম ও মানব পাচার রোধে পদক্ষেপ এবং একযোগে সমন্বিত টহল জোরদার করতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সম্মেলনে বাংলাদেশে 11 সদস্যের এবং ভারতে 19 সদস্যের পর্যন্ত অংশ নেয়। ওদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দাবি করেছে, গত 1 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের 31,505 জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 108 জন হত্যাকাণ্ডের শিকার হন। ধর্ষণ, প্রতিমা ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ, জমি দখল, ধর্মান্তর, দেশ থেকে বাধ্য করা সহ এমন 6 শতাধিক ঘটনা ঘটে এই সময়ে। বৃহস্পতিবার ঢাকায় 1 সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই তথ্য তুলে ধরেন মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে সংঘটিত ঘটনাগুলোর বিচার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে চট্টগ্রামের পাটকল শ্রমিকরা আবারও অমরণ অনশন শুরু করেছেন। চট্টগ্রাম থেকে সংবাদদাতা হাসান ফেরদৌসের রিপোর্ট।
1 মাসের ব্যবধানে 2য় দফায় আবারও চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে। শ্রমমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ এনে শ্রমিকরা এই কর্মসূচি শুরু করে। কনকনে শীত উপেক্ষা করে মেলগেটে টানা 5 দিন ধরে অবস্থান করার কারণে অসুস্থ হয়ে পড়েন অন্তত 30 জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, 2015 সালে মজুরি কমিশন ঘোষণা করা হলো, তা বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবত জীবনযাপন করতে হচ্ছে।
আমাদের কোনো কিছুই নেই, এখন আমরা চলবার মতো ক্ষমতা নাই, আমাদের ছেলে মেয়ে সম্পূর্ণ কষ্টতে শেষ নাই। আমাদের এখন দাবি মজুরি কমিশন না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সত্যাগ না।
আজকে আমরা আমার মেয়ের বিয়ে লোনও দরখাস্ত দিলে নাই, মানুষ মারা গেছে, উনি তো মারা গেছে তিলে তিলে, উনি যে পরিবারকে নমিনি দিছে উনি বলছে তো টাকা পাচ্ছে না, 10টা সপ্তাহ 12টা সপ্তাহ জমা।
আজকে আমাদের টাকার জন্য আমাদের ছেলে মেয়ে স্কুলে ভর্তি করতে পারতেছি না, আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না,
আমাদের সপ্তাহ নয় বেতন নাই। এখন মেয়ের ইন্টারের পরীক্ষা সামনে মাসে, আমার জন্য আমার কাছে কালকে মোবাইল করছে যে আমার জন্য 5,000 টাকা ভাড়া।
এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনরত শ্রমিকরা।
একটাই দাবি, প্রধানমন্ত্রী মজুরি কমিশন ঘোষণা করবে, আমাদেরকে সাপ্তাহে সিটে বসাবে, আমরা আমরণটা স্থগিত করব, এর আগে কখনো আমরা স্থগিত করব না।
আমাদের অধিকারের জন্য আমরা বলতেছি, দিলে দেব না দিলে আমরা এখানেই মারা যাব।
আমাদের ন্যায্য পাওনাগুলো সরকারকে দেওয়ার জন্য আর নতবা আমরা এই রাস্তাতে মরে যাব। এই অনশন ধর্মঘট থেকে আমরা মজুরি কমিশন না নিয়ে যাব না, যাব না, যাব না।
আজকা কালকা আমরা এই 2 দিন অপেক্ষা করবো, যদি 2 দিন অপেক্ষা করার পরে এই বাংলাদেশ সরকার আমাদের মজুরি কমিশন না দেয়, আমরা রাস্তাঘাট যা আছে সব বদ্ধ করে দেব।
এর আগে গত 10 ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করার পর সরকারের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। দাবি আদায় না হওয়ার অভিযোগ এনে রোববার থেকে শ্রমিকরা আবার এই কর্মসূচি শুরু করে। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বিশ্বব্যাপী বাড়ছে শরণার্থী সংকট। জাতিসংঘের তথ্য অনুসারে বিশ্বে এখন রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত। সংঘাত, যুদ্ধ, দারিদ্র, জলবায়ু সমস্যা সহ নানা কারণে মানুষের এই অবস্থা। বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির, তাদের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে নানা কারণে। এসব নিয়ে সেলিম হোসেন কথা বলছেন শরণার্থী বিশেষজ্ঞ ইং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানের সঙ্গে।
ধন্যবাদ সাবিনা চৌধুরী, সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি। শরণার্থী বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাস্তুচ্যুত মানুষ এবং শরণার্থী যতই বাড়ছে বিশ্বের ধনী রাষ্ট্রসমূহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আশ্রয় প্রার্থনার আইন কঠোর করছেন বিভিন্ন দেশ। এই অবস্থা চলতে থাকলে আগামীতে এই সংকট মহামারী রূপ ধারণ করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। 2019 সালে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ, সংঘাত, দারিদ্র সহ নানান কারণে শরণার্থী সংকট প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর বৈশ্বিক যোগাযোগ বিভাগের প্রধান জং গেনি উইলিয়ামসের মতে বর্তমান বিশ্বে শরণার্থী সংখ্যা বেড়েই চলছে।
The number of total displaced people is over 70 million. Of that, about 25 million are refugees. And we have seen, of course, with ongoing new...
তিনি বলছিলেন বর্তমান বিশ্বে 70 মিলিয়ন অর্থাৎ 7 কোটি মানুষ বাস্তুচ্যুত, এর মধ্যে 25 মিলিয়ন অর্থাৎ 2 কোটি 50 লক্ষ মানুষ শরণার্থী। সিরিয়া, ভেনেজুয়েলা, মিয়ানমার এইসব দেশ থেকে যারা শরণার্থী হয়েছেন তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। UNHCR মুখপাত্রী উইলিয়ামস আরো বলেন এই শরণার্থীদের বেশিরভাগই নিজ দেশে ফিরতে পারেনি 2019 সালে। সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, রোহিঙ্গা, সোমালি এরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠী যারা বাস্তুচ্যুত এবং শরণার্থী হয়েছেন হচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন জলবায়ু সংকট সামনে একটি বড় হুমকি, যাতে বহু মানুষ আগামী কয়েক বছরে বাস্তুচ্যুত হবে এই সংকটের কারণে। হিউম্যান রাইটস ওয়াচ রেফিউজি রাইটস প্রোগ্রামের বিল ফ্রেলিক এ প্রসঙ্গে কথা বলেন।
It's a lack of direct support through financial support and resettlement. It's also the example that the European Union, the United States, Australia...
তিনি বলছিলেন বাস্তুচ্যুত এবং শরণার্থীদের ফিরিয়ে নেবার জন্য যথাযথ সাহায্য এবং আর্থিক সহায়তা অপ্রতুল। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বহু ধনী দেশ শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়ার নীতি কঠোর করছে দিন দিন। এসব দেশে তাদের নিজেদের সমস্যা কাটানোর দোহাই দিয়েই এসব কঠোর নীতি করা হচ্ছে। কোনো কোনো দেশ বলছে ইসলামোফোবিয়ার নানান সংকটের কথাও বলা হচ্ছে। মধ্য ডিসেম্বরে UNHCR এর উদ্যোগে গ্লোবাল রেফিউজি ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে বাস্তুচ্যুত এবং রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোচনে 770টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতিসংঘ আশা করছে এই প্রতিশ্রুতি রক্ষা করলে শরণার্থী সংকট মোচনে কিছুটা ইতিবাচক ফল আসবে। 2017 সালের 25 আগস্টের পর থেকে বাংলাদেশে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেওয়া 7 লাখ এবং আগের আরও কয়েক লাখ মিলে মোট 11 লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবতা প্রত্যাবাসন চুক্তি নিয়ে চুক্তি হয়েছে এবং সেই চুক্তি বাস্তবায়নে কোনো কাজ হচ্ছে না এখনো পর্যন্ত। কেউ ফিরে যেতে চাচ্ছে না রোহিঙ্গারা তাদের অধিকার, নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা মিয়ানমারের পক্ষ থেকে না পাওয়া পর্যন্ত। কসপ্তাহ আগে গাম্বিয়া ওয়াইসের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দাবি করেছে তারা। সেই মামলার শুনানিতে মিয়ানমারের প্রধান নেত্রী অং সান সু চি অস্বীকার করেছেন গণহত্যার কথা। নতুন বছর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ভয়াবহ একটি বছর হবে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ, কারণ তাদের জন্য পর্যাপ্ত তহবিল নেই, শরণার্থী শিবিরে খাদ্য নেই, পানীয় নেই, অর্থ এবং স্বাস্থ্য সংকটে রয়েছেন তারা। প্রতিদিন নতুন নতুন শিশুর জন্ম হচ্ছে সেখানে, জনসংখ্যা বাড়ছে হু হু করে। তাদেরকে ভাষাঞ্চর নামের একটি স্থানে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার, তাও নিশ্চিত নয়, কেউই সেখানে যেতে চায় না, চরটি বসবাসের উপযোগী নয় এই অভিযোগে। এই অবস্থায় বাস্তুচ্যুত এবং রোহিঙ্গা সংকটের সমাধান কোথায়, কিভাবে এই সংকট নিরসন করা যায়, ভবিষ্যৎ কি, এসব প্রশ্ন নিয়ে ইফসার প্রধান নির্বাহী আরিফুর রহমান কথা বলেছেন কিছুক্ষণ আগে আমার সঙ্গে। শোনা যাক তার কথা।
আমি যেহেতু মাঠ পর্যায়ে একজন উন্নয়ন সংগঠক হিসেবে কাজ করি, তো আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। পাশাপাশি আমরা যেহেতু নজর রাখছি যে আন্তর্জাতিক বিশ্বে কি ঘটছে, আমাদের দেশে কি ঘটছে, যার প্রতিফলন হচ্ছে মাঠে, তো আমরা দেখছি যে আসলে সমস্যা কিন্তু সমাধানের, ঠিক সুষ্ঠু সমাধানের আমরা কিন্তু পথ পাচ্ছি না। আমাদের বাংলাদেশে যে 2017 সাল থেকে আমাদের এই যে নতুন করে আমরা আমাদের যে সমস্যাটি তৈরি হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে, সরকারের যথেষ্ট প্রচেষ্টা আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, জাতিসংঘ এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনগুলো অনেক ধরনের কর্মকাণ্ড গুলো করছে, কিন্তু সমস্যাটি যেহেতু স্থানীয় সমস্যা নয়, এটি একটি আন্তর্দেশীয় এবং এটি আসলে একটি বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই সমস্যার সমাধান কিন্তু আন্তর্জাতিকভাবেই হতে হবে, এবং বিশেষ করে এই রোহিঙ্গা শরণার্থী যারা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে মায়ানমার, সেজন্য মায়ানমার সরকারকেই কিন্তু আসলে মূল সমাধানের দায়িত্বটা নিতে হবে। কিন্তু আমরা অত্যন্ত আশাহত যে 2 বছর হয়ে গেল কিন্তু আসলে এটার সঠিক কোনো সমাধান কিন্তু আমরা মায়ানমারের দিক থেকে আমরা পাচ্ছি না। তো এখন আন্তর্জাতিকভাবে যে অ্যাডভোকেসিগুলো হচ্ছে অথবা আন্তর্জাতিকভাবে যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলো কেন জানি একটু ধীরগতি এবং একজন আরেকজনের উপরে দায়িত্ব বা দোষ চাপানোর বিষয়টি। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট যেসব আন্তর্দেশীয় প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং যত দ্রুত সম্ভব এটা সমাধান করার জন্য মায়ানমারকে বাধ্য করতে হবে।
আচ্ছা,
না হলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না।
এই রোহিঙ্গা সংকটের বিষয়ে 3টি ছোট ছোট প্রশ্ন। 1 নম্বর হলো গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং গণহত্যা অস্বীকার করেছে মিয়ানমার, এইটার ভবিষ্যৎ কি হতে পারে? 1-2 নম্বর হলো যে রোহিঙ্গাদেরকে কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচর স্থানান্তরের যে প্রক্রিয়া সেটার কি ভবিষ্যৎ দেখছেন? আর 3 নম্বর হলো যে শরণার্থী সংকট নিরসনে যে পরিমাণে তহবিল দরকার সেটা কমে গেছে, এই 3টি সমস্যার সমাধান আগামী বছরগুলোতে কিভাবে দেখছেন আপনি?
বিশেষ করে আন্তর্জাতিক আদালতে যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমার এটা নিয়ে আসলে সরাসরি মন্তব্য করা উচিত হবে না। তবে আমরা যেটা চাই আন্তর্জাতিক আদালত একটা সুস্পষ্ট দিক নির্দেশনামূলক এবং কার্যকরী এক রায় দিবে যেটা মায়ানমারকে বাধ্য করবে এটা করার জন্য, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন বাকিটা আমরা আদালতের পরবর্তী কার্যক্রম বা ধাপের উপর আমাদের দৃষ্টি থাকবে এবং আমাদের আশা হচ্ছে এটা। আর আপনি যেটা ভাষান্তরের কথা বলেছেন এটা আমাদের সদস্য সরকারের একটা উদ্যোগ যে লাখখানিক রোহিঙ্গা শরণার্থীকে সেখানে নেওয়া এবং তার জন্য অনেক বাসস্থান এবং বিভিন্ন সেবাগুলো তৈরি করা হয়েছে এবং এটার জন্য একটা স্বেচ্ছাসেবার মাধ্যমে, মানে অর্থাৎ এটা তো জোর করে করা যাবে না, এটা তাদের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করে একটা সুন্দর নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে এটা স্থানান্তর করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এতে অনেকেরই আগ্রহ আছে, অনেকেরই অনাগ্রহ আছে, কিন্তু সরকার এটাকে অত্যন্ত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করার জন্য আসলে সচেষ্ট আছে। অর্থাৎ জোর করে কাউকে কিন্তু ভাষান্তরে পাঠানো হবে না, এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি। এবং সেখানে যে ব্যবস্থাগুলো করা হয়েছে এটি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যারা ভিজিট করেছে সকলেই কিন্তু এটা সাপোর্ট করেছে, না এখানে অনেক সুন্দর বাসস্থান এবং ইয়ে করা হয়েছে, কিন্তু কারা যাবে, কিভাবে যাবে, কত সংখ্যায় যাবে, কত ধাপে যাবে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আসলে আসবে, কিন্তু এখনো এটার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। আর তৃতীয় যে প্রশ্নটি করলেন যে আসলে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে, এটি সত্য। আপনি জানেন যে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান বাৎসরিক ভিত্তিতে হয় এবং জয়েন্ট রেসপন্সের জন্য যে পরিমাণ তহবিল বাজেট করা হয়েছে তার বড় অংশটাই কিন্তু আসলে আপনার সংগ্রহ হয়নি। এর অর্থ হচ্ছে যে মাঠ পর্যায়ে যা প্রয়োজন এই মানুষগুলিকে তাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা এবং সমন্বয় কার্যক্রমটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য যা তহবিল দরকার সেই তহবিল কিন্তু জোগাড় হয়নি। ফলে ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে চাহিদা অনুযায়ী আপনার সবগুলো কাজ কিন্তু করা সম্ভব হচ্ছে না এবং এটা কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত আশঙ্কার বিষয়। এবং আমরা একজন উন্নয়ন কর্মী হিসাবে আমরা মনে করি যে নাগরিক অধিকারের জায়গায় যা যা কাজ করা দরকার সেটি কিন্তু সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো করতে হবে। তাহলে করতে হলে সেই তহবিলের যোগানটা কিন্তু নিশ্চিত রাখতে হবে এবং সেটা কিন্তু একটা বৈশ্বিক দায়িত্ব, অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা দেশগুলো তাদের এই দায়িত্ব কিন্তু পালন করতে হবে। সরকারের উপর আমরা চাপিয়ে দিলে হবে না, কারণ সরকার কিন্তু অনেকভাবে করছে, কিন্তু সরকারেরও কিন্তু একটা লিমিটেশন আছে। হ্যাঁ, এবং সেই জন্য আর্থিক যোগান এই জিআরপি যে প্ল্যান অনুযায়ী বাজেট বরাদ্দ যাতে নিশ্চিত করা হয় এবং তার জন্য যাতে দেশগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যাতে তাদের তহবিল তারা যাতে যোগান দিতে পারে এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য এটার জোর দাবি জানাচ্ছি আমরা।
অনেক ধন্যবাদ এমডি আরিফুর রহমান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী প্রদর্শনী বহর। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে এখন কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে এর আগেও কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের প্রদর্শনী বহর বাদ পড়েছিল 2018 সালেও, এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দুই দফায় আলোচনার পরেও পশ্চিমবঙ্গের প্রস্তাব খারিজ করে দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। সরাসরি টেলিফোনে রয়েছেন কলকাতায় পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, এই যে পশ্চিমবঙ্গের প্রদর্শনী বহর, যেটাকে অনেকে ট্যাবলো বলছেন ভারতে, এই যে বাদ পড়ল পশ্চিমবঙ্গের প্রদর্শনী বহর, সেটাকে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত হিসেবে দেখা হচ্ছে কেন?
আসলে কেন্দ্র এবং রাজ্যের এই সংঘাত দেখা হচ্ছে তার একটাই কারণ, এরকম ঘটনা অতীত ইতিহাসে আগেও ঘটেছে, এবং বিশেষ করে যদি একেবারে আমরা যদি খুব স্পষ্ট ভাবে বলি, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার কিন্তু একটা এখন বৈপরীত্যের সম্পর্কে চলছে, দুটোই দুটো ভিন্ন ধর্মী রাজনৈতিক দল। তারপরেও যেটা বিশেষভাবে বলার, যে রাজ্যের বুদ্ধিজীবীরা, গোটা দেশের যারা ইন্টেলেকচুয়াল বা ওয়াকিবহাল মল আমরা যাদেরকে বলে থাকি, তাদের দৃষ্টিভঙ্গিতেই কিন্তু তারা ধরে নিচ্ছেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সংঘাত অনিবার্য। এবং সেটা যে এইবার প্রথম তাই নয়, হেডলাইন করছে আমাদের দেশের বা রাজ্যের সমস্ত মিডিয়া, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইতিমধ্যে। আগামীকাল আমরা দিনের আলো ফোটার পরে যখন আমরা ভারতবর্ষের সমস্ত সর্বভারতীয় গণমাধ্যমে প্রিন্ট মিডিয়া আমরা দেখবো, তার আগে ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব সিরিজে কিন্তু ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে সব জায়গায়, যেটা একটা অবশ্যম্ভাবে কিন্তু একটা সংঘাতের জায়গা তৈরি হলো। ওয়াকিবহাল মহল কিন্তু এটা মনে করছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা মনে করছেন।
জি পরম, আমরা জানি যে মমতা ব্যানার্জি এবং তার দল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল, কেন্দ্র সরকারের যে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি সিএএ এগুলোর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছেন, সেটাও কি এখানে একটা বড় ভূমিকা পালন করছে?
অবশ্যই অবশ্যই, সেটা শুধু মমতা ব্যানার্জির দল নয়, ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আপনারা জানেন এনআরসি এনআরপি এবং সিএ বিরুদ্ধে গোটা দেশে কিন্তু একটা রাজনৈতিক বাতাবরণ, বিরোধের রাজনৈতিক বাতাবরণ কিন্তু ইতিমধ্যেই সচ্চার হয়েছে। সাধারণ মানুষ, শিক্ষিত সম্প্রদায়, ইন্টেলেকচুয়াল এবং ছাত্র সমাজ, আপনারা জানেন যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লির বিভিন্ন ইউনিভার্সিটি, কলকাতা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু এই আন্দোলনে কিন্তু একেবারে সামিল, এবং সে আন্দোলন কিন্তু রাজ্য স্তরে কিছু নেই, তা কেন্দ্রীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু আন্দোলনের মাত্রা ইতিমধ্যেই ছড়িয়েছে। তার একটা প্রভাব কিন্তু এর মধ্যে একটা পড়বেই, এটা আমরা অবশ্যম্ভাবেই ধরে নিতে পারি।
তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে কি বলা হয়েছে এটি বাদ দেওয়ার কারণ হিসেবে?
অফিসিয়ালি কোনো চিঠি দিয়ে এখনো জানানো হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু টেলিফোন বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা দপ্তরের থেকে, যে জুরি বোর্ড যারা আছে, বিশেষজ্ঞ কমিটি যারা আছে, তারা কিন্তু এটাকে নাকচ করেছে।
আচ্ছা, তো কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের যে একটা সংঘাত তৈরি হলো, এটা কারা ভাবছেন এই বিষয়ে? কোনো সরকারি স্তরে কথোপকথন বা কোনো আলোচনা চলছে?
না, সরকারি স্তরে তো কোনো এখনো কোনো প্রেস রিলিজ বা প্রেস মিডিয়ার কাছে কিন্তু সরকারি স্তরে, কেন্দ্র বা রাজ্যের স্তরে কিন্তু জানানো হয়নি, কিন্তু আমরা যতটুকু নবান্ন সূত্রে জেনেছি বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জেনেছি যে পশ্চিমবঙ্গের যে ট্যাবলো সেটা বাদ পড়েছে, এইটুকু আমরা জেনেছি। কিন্তু অফিসিয়ালি কিছু জানানো না হলেও টেলিফোন বার্তা জানানো হয়েছে এটা জানিয়েছে, কিন্তু কারণ দর্শানো যে পেপার ডকুমেন্টেশন কিন্তু এখনো কিছু দেওয়া হয়নি।
কোন কোন রাজ্যের বহর স্থান পাবে এই কুচকাওয়াজে সেটা নির্বাচন করা হয় কিভাবে?
সেটা একটা কমিটি আছে, সেই কমিটি আমরা যতদূর জেনেছি এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে মোট 22টি ট্যাবলো অংশ নেবে বলে কমিটির বৈঠকে নির্ধারিত হয়েছে। এর মধ্যে 16টি রাজ্যের এবং বাকি 6টি বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরের, অংশগ্রহণের জন্য 32টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং 24টি মন্ত্রকের বিভিন্ন দপ্তরের থেকে কেন্দ্রের কাছে আবেদন করেছিল তারা জানিয়েছে। তার মধ্যে কেন্দ্র এবং রাজ্য মন্ত্রক এবং দপ্তর মিলিয়ে মোট 22টি ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছে। জানা গেছে যে কুচকাওয়াজের সময় কমাতেই কুচকাওয়াজের যে টাইমটা ধরা হয় সেই সময়টা কমে যাওয়ার কারণে ট্যাবলোর সংখ্যা কম করা হয়েছে। এই বিষয়টিতে ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে গতকালই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে বিশেষজ্ঞ কমিটি পরপর দুটি বৈঠকে এই সিদ্ধান্ত নিতে সেখানে পশ্চিমবঙ্গের নাম বাদ পড়েছে।
আচ্ছা, কিন্তু সুস্পষ্টভাবে কারণটি তারা কি বলছেন না?
কারণ কিন্তু তারা কিছু জানানো হয়নি।
আচ্ছা, এবং 2018 সালেও কিন্তু বাদ পড়েছিল পশ্চিমবঙ্গের, সেবার কি কোনো কারণ বলা হয়েছিল?
না, সেরকম কিছু বলা হয়নি। কিন্তু যেটা প্রসঙ্গত বলা যেতে পারে, 2012 সালে যখন কেন্দ্রের আমাদের রাজ্যে বামপন্থী ক্ষমতাসীন সরকার পড়ে যাওয়ার পরে এই তৃণমূল সরকার ক্ষমতায় আছে, 2012 সালে কিন্তু পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রথম এই কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করে নেয় এবং তারা জায়গা পায়।
এটা মিডিয়াতে, পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যমগুলোতে এটা একটা শিরোনাম হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তারা কি আসলে এটা নিয়ে খুব চিন্তিত?
হ্যাঁ, চিন্তিত তো বটেই, এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার যে গোটা ভারতবর্ষের মানচিত্রে কুচকাওয়াজ, ভারতের সংবিধান, আপনারা জানেন যে প্রজাতন্ত্র দিবস আমরা কেন পালন করে থাকি, সেই দিন গোটা একটা দেশের কুচকাওয়াজ একটা সর্বভারতীয় লেভেলের একটা উৎসব উদযাপনের দিন, সেই জায়গা থেকে একটা রাজ্য বাদ পড়বে সেটা কোনো, এই জায়গাটাতে কোনো বাদ পড়া জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন, আমি যদি বলি একদম রিক্সাওয়ালা থেকে অধ্যাপক, ব্যাংকের কর্মচারী থেকে একজন সাধারণ মানে ব্যবসায়ী, একজন সরকারি কেরানি, যাই বলুন না কেন, তাদের কিন্তু একটা প্রত্যেকের সেন্টিমেন্ট রয়েছে যে এই দিনটা উদযাপনের জন্য সকলেই ভারতবর্ষ কেন্দ্রীয় স্তরে একটা উদযাপন হিসেবে দিনটাকে পালন করুক এবং সমস্ত রাজ্যকেই কিন্তু তার প্রতিনিধিত্বের একটা জায়গা করে দিক, সেখানে কোনো প্রতিযোগিতার আঙিনা না রাখাই উচিত। টাইম কম হলেও প্রত্যেকের রাজ্যের জন্য যদি টাইমটা কমিয়ে দেওয়া হয় কিন্তু সকলকে সামিল করাই কিন্তু দেশের ঐতিহ্য বহন করবে, এখানে কোনো প্রতিযোগিতার জায়গা না রাখাই ভালো, এটা কিন্তু রাজ্যের সমস্ত স্তরে সাধারণ মানুষের বক্তব্য।
একটা জিনিস সবশেষে জানতে চাই পরম, সেটা হচ্ছে যে এই কুচকাওয়াজে একটা বহরের ওপর যে ট্যাবলোগুলো যায় একটার পর একটা, তার মধ্যে পশ্চিমবঙ্গের যে বহর সেখানে সাধারণত কোন সব ব্যক্তিত্বের প্রতিকৃতি থাকে?
না, ব্যক্তিত্বের প্রতিকৃতি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হয় পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে কালচার, সেটাকেই তুলে ধরা করে, পশ্চিমবঙ্গের যে মানে পরিচয় সেটাকে বহন করে। এবারে যেটা ব্যাপার হয়েছিল যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এবারে সেই থিমের মধ্যে কিন্তু সেই জায়গাটা তুলে ধরার কথা হয়েছিল।
না, যেমন ধরুন অতীতের, আমরা অতীতে দেখেছি যে এই বহরে হয়তো স্বামী বিবেকানন্দের একটা প্রতিকৃতি থাকে, এরকম বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন বাংলার তাদের প্রতিকৃতিও থাকে, তাই নয় কি?
অবশ্যই থাকে, কিন্তু একটা থিম তুলে ধরা হয়।
হ্যাঁ, নিশ্চয়ই,
মানে একটা পুরুলিয়ার ছৌ নাচ, পশ্চিমবঙ্গের একটা জেলার একটা শিল্প, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গার বাউল আছে, দুর্গের রবীন্দ্রনাথের বীরভূম, এরকম সাংস্কৃতিক পরিমণ্ডলকে তুলে ধরা হয়, সেই সঙ্গে একটা পরিবেশগত সামাজিকগত দিক নিয়ে মানুষ যেটাতে সচেতন হতে পারে সেরকমই একটা আঙ্গিক তুলে ধরা হয়। এবছরের থিম ছিল কিন্তু পরিবেশ রক্ষা।
নিশ্চয়ই, আমি ইন্টারনেটে পশ্চিমবঙ্গের কোনো একটি বাংলা পত্রিকার শিরোনামে ছবিতে দেখতে পাচ্ছি যে আপনি যেগুলো বললেন সেগুলো যেমন আছে তেমনি বেশ কয়েকজন ব্যক্তিত্বের প্রতিকৃতিও আছে সেই ছবিতে দেখতে পাচ্ছি।
অবশ্যই থাকে, সেটা তো অবশ্যই থাকে। প্রতিনিধিত্ব আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করবে কে? ঠাকুর পরমহংসদেব, গুরুদেব রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এরাই তো আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করেছেন। গোটা বাংলা নয়, গোটা দেশ, গোটা পৃথিবীর বুকে বাংলা ভাষাভাষী মানুষের কিন্তু এরাই স্বামী বিদ্যাসাগর মহাশয়,
বাংলাদেশের উত্তর জনপদের মানুষ নতুন বছরে রাজনৈতিক স্থিতিশীলতা চায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তাদের প্রত্যাশা নিয়ে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
নতুন বছরের সূর্য উঠেছিল বুধবার। নতুন বছরকে যথাযথভাবেই বরণ করেছে বাংলাদেশের আপামর জনতা। বিগত বছরের গ্লানি আর না পাওয়ার হতাশা ঝেড়ে ফেলে 2020 সাল সবার জন্য কল্যাণকর হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উত্তর জনপদের মানুষ।
আমাদের দেশটা অনেক আগে গেছে, এইভাবে যান তারতম্য বজায় রেখে আস্তে ধীরে এগিয়ে যায় এবং সবাই যান সুষ্ঠুভাবে ভালোভাবে এই বছরটা পার করতে পারে, এটাই আমার আশা প্রত্যাশা।
2020 সালে যেন একটা শান্তিময়, শান্তিপ্রিয় হয়, সবাই যেন স্ব স্ব মত নিয়ে, মানে বিরোধী দল এবং সরকারি দল সবাই যেন স্ব স্ব অবস্থান নিয়ে শান্তিপ্রিয়ভাবে যেন ভালো প্রত্যাশা নিয়ে যেন 2020 সাল মানে অতিবাহিত হয়।
একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার প্রত্যাশা এবং আশা তা হলো এই নতুন বছরে 7 বছর ঝুলিয়ে থাকা এবং 70 বার তদন্ত রিপোর্ট পিছিয়ে নেওয়া আলোচিত ঘটনা সাংবাদিক দম্পতি সাগরুনি সে হত্যাকাণ্ডের বিচার যেন এই নতুন বছরে সরকার করে।
2020 আমার কাছে একটাই প্রত্যাশা থাকবে যে 19-এর যে ব্যর্থতাগুলি এটাকে যে কোনোভাবে সরকারকে মোকাবেলা করতে হবে, এই ব্যর্থতা যেন 2020-এ যেন বাংলার সাধারণ মানুষরা যেন ভোগ না করতে হয়।
এদিকে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা আরও বেশি সততার পরিচয় দেবেন এবং বড় দুই দলের প্রতি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
আমি 2020 সালকে এইভাবে কামনা করতেছি, যারা সমাজে শিক্ষিত মানুষ এবং যারা চাকরিজীবী, যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছেন, তারা যেন সততার সাথে এই সব কাজগুলি করেন, তাদেরকে আমি সৎ হতে বলছি।
নতুন বছরটা ভালোই যাক, ব্যবসা বাণিজ্য ভালো হোক, আরও উন্নত হোক, নতুন বছরের আশা ভালোভাবে চলুক।
আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে প্রধান রাজনৈতিক দুই দলের ওপর, মানে রাজনৈতিক পরিবেশ যদি ভালো থাকে তাহলে ব্যবসায়িক পরিবেশ ঠিক থাকবে, তখন আমাদের ব্যবসায়ীরা আরও ভালো হবে। আমরা আশা করব যে রাজনৈতিক দলের উপর যারা তারা যেন রাজনৈতিক পরিবেশটা স্থিতিশীল রাখে।
নতুন বছরে মানুষ প্রত্যাশার বিকল্প কিছু ভাবছে না, অপ্রাপ্তিগুলো প্রাপ্তি হয়ে ধরা দেবে এমন আশা বুকে ধারণ করেই যাত্রা শুরু 2020-এর সাথে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
নভেম্বর মাসের মাঝামাঝি ইরানের শত শত শহরে ইরান সরকারের প্রতিবাদকারীদের উপর নৃশংস হামলা বিশ্বকে শোকাহত করেছে। গ্যাসমূল্যের লাগামহীন বৃদ্ধির বিরুদ্ধে প্রথমে শুরু হয় এই বিক্ষোভ, সেই প্রতিবাদ বিক্ষোভ পরবর্তীতে বৃহত্তর আকারে ইরানি নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। ইরান সরকার কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে এর জবাব দেয় এবং জীবন্ত গোলাবরুদ সহ নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর সহিংস্র বর্বরতা চালায়। সংবাদ অবৈধকরণে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রায়ান হুক বলেন, নিহতদের সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি, তবে এমন সম্ভাবনা রয়েছে যে প্রতিবাদ বিক্ষোভ শুরু হবার পর ইরানি শাসকেরা হয়তোবা 1,000-এর বেশি নিরীহ জনগণকে হত্যা করেছে।
Many thousands of Iranians have been wounded and at least 7,000 protesters have been detained in Iran's prisons. Many of these protesters have been sent to 2 prisons, the Great Tehran Penitentiary and Garchak Prison.
হাজার হাজার ইরানি জনগণ আহত হয়েছেন, বিভিন্ন কারাগারে অন্তত 7,000 প্রতিবাদকারীদের আটক রাখা হয়েছে। বহু প্রতিবাদকারীদের প্রখ্যাত দুটি কারাগার যেমন দ্য গ্রেট তেহরান পেনিটেনশিয়ারি এবং কারচাক কারাগারে আটক রাখা হয়। বিশেষ প্রতিনিধি হুক বলেন, গ্রেট তেহরান পেনিটেনশিয়ারি কারাগারে তাদের ঠাসাঠাসি করে রাখা হয়, তারা নিয়মিত অত্যাচার ইচ্ছামতো প্রহার এবং ধর্ষণের শিকার হয়েছেন। কারচা কারাগার ইরানে মহিলাদের সর্ববৃহৎ কারাগার, যেখানে স্থান পেয়েছেন ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন মহিলা সদস্য। মিস্টার হুক জানান, অসহ্য এবং অমানবিক পরিস্থিতির জন্য কারচাক কারাগার সুপরিচিত, যেখানে মহিলাদের ধর্ষণ ও হত্যা করা হয়।
The United States calls for the immediate release of all protesters detained in prison, as well as all the political prisoners currently held by the regime.
যুক্তরাষ্ট্র সরকার অনতিবিলম্বে কারাগারে আটক সকল বন্দী এবং সরকার কর্তৃক আটককৃত সকল রাজবন্দীদের সত্বর মুক্তির দাবি জানাচ্ছে। বিশেষ প্রতিনিধি হুক বলেন, এসব প্রতিবাদ বিক্ষোভ ছিল জঘন্যতম রাজনৈতিক এক সংকট।
All of these protests are directed at a corrupt religious mafia that has been terrorizing its own people for 40 years. The only support left for the regime is with a handful of clerics whom the Iranian people despise for having imposed 40 years of brutality on them.
এসব প্রতিবাদে বিক্ষোভ দুর্নীতিবাজ ধর্মীয় মাফিয়া চক্রের বিরুদ্ধে পরিচালিত হয়েছে, যারা তাদের নিজস্ব জনগণকে ভীত সন্ত্রস্ত করে রাখছে। এই শাসক গোষ্ঠীর জন্য একটিমাত্র সহায়তা থাকছে, আর তা হল মুষ্টিমেয় ধর্মীয় নেতার সমর্থন, যে ধর্মীয় নেতাদের জনগণ 40 বছরের বর্বরতার জন্য ঘৃণা করে থাকেন। তাই ইরানি শাসকদের শক্তি প্রয়োগ করে ক্ষমতা আগলে রাখতে হয়। বিশেষ প্রতিনিধি হুক বলেন, সকল দেশের ইরানি জনগণের পাশে এসে দাঁড়ানোর এটাই সময়। এটাই সময় কূটনীতির মাধ্যমে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা, যারা নিরীহ ইরানি জনগণের মৃত্যুর জন্য দায়ী। আমেরিকান জনগণ ইরানি জনগণের প্রতি অভূতপূর্ব সমর্থন ও সহায়তা ব্যক্ত করেছেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে আমরা একতাবদ্ধ, আর তেমনিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কেও একতাবদ্ধ হতে হবে এবং ইরানি জনগণের প্রতি সমর্থন জানাতে হবে।
এবার রয়েছে আমাদের প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক আয়োজন নারী কণ্ঠ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সুগুপ্ত নসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। ২০১৯ সাল শেষ হয়েছে, শুরু হয়েছে ২০২০ সাল। গত বছর নারীকণ্ঠে আমরা নারীদের জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সব বিষয় তুলে ধরেছি, অনেকের সাক্ষাৎকার নিয়েছি। আজ আমরা ২০১৯ সালের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং সাক্ষাৎকারের ওপর আলোকপাত করব। প্রথমে এক অসাধারণ নারীর কথা। সহকর্মী সঞ্জনা ফিরোজ কথা বলেন এক নিবেদিত মায়ের সঙ্গে। নারী কণ্ঠের ওই পর্বটি ছিল অসাধারণ অতুলনীয় মায়ের জীবনের অত্যন্ত দুর্বোধ্য যাত্রা নিয়ে, যে মাকে শুনতে হয়েছে অনেক কটু কথা। না শব্দটি যেন তাদের পিছু নিয়েছিল জীবনের শুরু থেকেই, কিন্তু ওই মা ছিলেন অনর, অদম্য। তিনি ওই না শব্দটিকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছেন, সন্তানকে একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দেওয়ার জন্য যুদ্ধ করেছেন, সন্তানও গড়ে উঠেছেন ঠিক তেমনি। মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তাদের অসম্পূর্ণতাকে তার শক্তি বানিয়ে চালিয়ে গেছেন এক অসাধ্য সংগ্রাম। জয় করেছেন সেই যুদ্ধ, পূরণ করেছেন মায়ের স্বপ্ন। শুনুন সীমা সরকারের কথা।
৬ বছর বয়সে তাকে আমি স্কুলে ভর্তি করি, ৫ বছর বয়সে তাকে আমি বাসায় টিচার দিই। টিচার দেওয়ার পরে স্কুলে ভর্তি করি, যেগুলিতে কাজ করেন। পরে আঞ্জুমান সরকারি যে হাই স্কুল, ওই স্কুল থেকে সে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমি তাকে, আমার অনেক স্বপ্ন ছিল যে ডাক্তার যখন বলছে যে কথা বলতে পারবে না, হাসতে পারবে, মা চিনবে না, বাবা চিনবে না, তখন থেকে আমার দিদি দেখবো আমি আমার ছেলেকে কি করতে পারি। আর দশজনের ব্যাপারে আমার দিদিও পারবি, আমি তাকে চেষ্টা করে দেখবো। আমার স্বপ্ন ছিল আমি ডাকাবাড়িতে নিয়ে যাবো, যাবাই হোক। তারপর আমি ডাকাবাড়ি দিতে শুরু করলাম, বাসায় টিচার দিলাম, কোচিং এ সবকিছু খুলে খুলে নিয়ে
যখন তার কাজ ছিল কখনো দুতলা কখনো তিনতলা এই আমি ছেলে করে নিয়ে এসেছি। আশা নিয়ে আমি ঢাকা শিখতে যাই, পরে দিন চারেক আসলে আবেদন দিই, আবেদন দেওয়ার পর দিন চার আমাকে অনুমতি দেন, আমি তাকে নিয়ে বসায় দিয়েছি তার ক্লাসে।
এপ্রিল মাসে ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়। নির্বাচন ও রাজনীতিতে নারীদের ভূমিকা ও অংশগ্রহণ বিষয়ে আমরা নারী কণ্ঠ অনুষ্ঠানে কথা বলেছিলাম ডক্টর সৈয়দ তানভীর নাসরিনের সঙ্গে। সে সময় প্রফেসর তানভীর নাসরিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ছিলেন। তিনি উইমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ইনচার্জ ছিলেন। শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথনের একটি অংশ। ভারতে আজ থেকে লোকসভা নির্বাচন শুরু, এবারের নির্বাচনে মহিলা সংগঠনগুলো বা মহিলারা কতটা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে?
দেখুন, ভারতবর্ষের নির্বাচনে মহিলারা খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং তাদের এই সক্রিয়তাটা কিন্তু আমরা 1947 থেকে দেখছি ক্রমবর্ধমান। এবং এইটাকে সাধারণভাবে মনে করা হয় যে সাধারণ মানুষের রাজনীতিতে উৎসাহ নেই, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। বিশেষ করে মহিলাদের জন্য তো একেবারেই ঠিক নয়। মহিলারা খুবই উৎসাহের সঙ্গে রাজনীতিতে, রাজনৈতিক প্রচারে বিভিন্ন পর্বে যেমন অংশগ্রহণ করছে, তেমনি মহিলাদের বহু বিষয় যেগুলো মহিলাদের একান্ত বিষয়, যেমন ধরো কুকিং গ্যাস, আপনি জানেন আপনারা যে আমাদের দেশের যে উজালা স্কিম যার ফলে দরিদ্র মহিলাদের কাছে জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ইত্যাদি, নারীর হাইজিন, এই বিষয়গুলোও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে উঠে আসছে। মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে এটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং যে সমস্ত দলের নির্বাচনী ইশতেহারে কিন্তু মহিলারা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছেন।
পাঁচই অগস্ট নোবেল বিজয়ী আমেরিকান লেখিকা টনি মরিসন নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 88। টনি মরিসনের পরিবার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় তিনি শান্তিপূর্ণভাবে মারা যান। তাকে ঘিরে ছিলেন তার পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধবরা। তিনি অল্পদিন অসুস্থ থাকার পর মারা যান। 1993 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান টনি মরিসন। সুইডিশ একাডেমি সে সময় তাকে এভাবে স্বীকৃতি দেন। তার উপন্যাসের বৈশিষ্ট্য ছিল দূরদর্শিতা এবং কাব্যিক অভিব্যক্তি। তিনি এমনি এক লেখিকা যিনি আমেরিকার বাস্তবতার একটা অতি গুরুত্বপূর্ণ দিককে জীবন্ত করে তোলেন। টনি মরিসন হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি তখন বলেছিলেন,
for a writer has got to be the Nobel Prize.
This, and I know that I feel the way most writers do, that the prizes are in a real sense irrelevant to the nature of your work. But I have to tell you, there is a profound and sustained tremor with the winning of
one. আমার মনে হয় যে কোনো লেখকের জন্যই সবচাইতে শীর্ষ পুরস্কারই হচ্ছে নোবেল পুরস্কার। তবে আমি জানি অন্যান্য লেখকের মতো আমিও মনে করি আপনার প্রকৃত কাজের সঙ্গে পুরস্কারটা অপ্রাসঙ্গিক বা প্রয়োজন নেই। তবে এটা আমার বলতে হবে যে নোবেল পুরস্কার আপনার জীবনে গভীরভাবে রেখাপাত করে, নাড়া দেয়। এগারোই অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর এগারোই অক্টোবর এই দিনটি পালন করে। এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে লিঙ্গ বৈষম্য দূর করা, এছাড়াও শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ করা ইত্যাদি নিশ্চিত করাও এর লক্ষ্য। শুনুন সেই আলোচনার একটি অংশ। প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিল বাল্য বিবাহ বন্ধ করা। দ্বিতীয়বার 2013 সালে থিম ছিল মেয়েদের শিক্ষাক্ষেত্র অভিনব করে তোলা। তৃতীয় ও চতুর্থবারের থিম ছিল কৈশোরকে ক্ষমতা সম্পন্ন করা ও হিংসা চক্র বন্ধ করা এবং কৈশোর কন্যার ক্ষমতা 2030-এর পথপ্রদর্শক। 2016 সালের এই দিবসের থিম হল মেয়েদের উন্নতি লক্ষ্যের উন্নতি। 2017 সালের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিল মেয়েদের ক্ষমতায়নে জরুরি সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা। গত বছর 2018 সালে প্রতিপাদ্য ছিল কন্যা থাকলে সুরক্ষিত দেশ হবে আলোকিত। জাতিসংঘ ঘোষণা করেছে এবছর 2019 সালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের থিম হচ্ছে গার্ল ফোর্স আনস্ক্রিপ্টেড অ্যান্ড আনস্টপেবল। কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা। আশা করছি কন্যা শিশুরা যাতে এগিয়ে যেতে পারে আমরা তাদের উৎসাহ দেব, প্রেরণা যোগাব। আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সহকর্মী সঞ্জনা ফিরোজ সে উপলক্ষে নারীকণ্ঠ উপস্থাপন করেন। এই দিবসকে সামনে রেখে আজকের নারীকণ্ঠ উৎসর্গ করছি পৃথিবীর সব নারীদের, যারা স্ব ক্ষেত্রে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন সাফল্যের পথে। আজ গর্ব করে আমরা বলতে পারি নারীদের পদচারণা সব ক্ষেত্রে, কোনো বিষয়ে নারীরা আজ পিছিয়ে নেই। একজন ফরাসি নাগরিক সুদূর বাংলাদেশে বসবাস করেন, লালনের প্রতি ভালোবাসা জ্ঞান অর্জনের পিপাসা থেকে তার ছুটে যাওয়া। ডেবোরার কথা শুনে কেউ বিশ্বাস করবেন না বাংলাদেশে বসবাস করছেন। শুনুন ডেবোরার কণ্ঠে তার কথা।
আমি অনেকদিন থেকে জগদ্দলার ছছার মধ্যে ছিলাম, তার উপরে মাস্টার্স করে গুরু পরম্পরায় থাকে ভারতে বাংলাদেশে, তাও পাকিস্তানেও থাকে, আর নানা জায়গাতে পাওয়া যায় নেপালে ইত্যাদি। এই গুরু শিষ্য সম্পর্ককে বুঝতে চাচ্ছিলাম, তাই দুই একজন পরিচিত লোক থাকতো ঢাকাতে, ওকে বারবার বলতো বাংলাদেশে আসলে খুব ভালো লাগবে, বাংলাদেশে আসলে খুব ভালো হবে। তাই এই কথাটা মেনে শুনে বাংলাদেশে ঢুকলাম, আর একজনকে বললাম তাহলে লালন সাহেবের সম্বন্ধে আমি কিছু শুনতে চাই। জিজ্ঞাসা করলাম, ঠিক আছে গুরু কোথায় থাকে? গুরু কুষ্টিয়াতে থাকে। ঠিক আছে কোথায় থাকে? প্রাগপুর গ্রামে। তাই ওখান থেকে বাসে উঠলাম, একজন আমার সাথে পাত্তালো। তাই এখান থেকে একটা সাধু সঙ্গতে গেলাম পাশার গ্রামে। এই সাধু সঙ্গ দেখে শুনে থেকে আমার অনেক ভালো লাগলো।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মহিলাদের ভূমিকা নিয়ে আমরা নারীকণ্ঠ করেছি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের 4 অশ্বেতাঙ্গ সদস্য, যারা সকলেই নারী, তাদের বিরুদ্ধে কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটু মন্তব্য করেন। নারীকণ্ঠে সে বিষয়টি নিয়ে আলোচনা করি। এই 4 কংগ্রেস ওয়েমেন হচ্ছেন মিনেসোটা রাজ্যের ইলহান ওমর, নিউ ইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি এবং মিশিগানের রশিদা তালেব। এই 4 কংগ্রেস ওয়ুমেন স্কোয়াড 4 নামে পরিচিত। প্রেসিডেন্টের মন্তব্যে প্রচণ্ড নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তবে এরা প্রেসিডেন্টের সমালোচনা বা কটু মন্তব্য দমে যাবেন সেরকম কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নারীকণ্ঠে আমরা অনেকে সাক্ষাৎকার নেই যারা তাদের পেশায় সুনাম অর্জন করেছেন। ডক্টর সুলতানা নুরুন নাহার একজন অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিসিস্ট, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মুসলিম উইমেন ইন সায়েন্সের প্রতিষ্ঠাতা তিনি। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে। শুনুন তার সঙ্গে সাক্ষাৎকারের একটি অংশ।
International Society of Muslim Women in Science is a network. I have many very bright female scientists, students in the society from 31 countries.
আচ্ছা, তো আপনারা বিশেষভাবে কি করেন এই সংগঠনের মাধ্যমে?
ওকে, আমাদের মেইন পার্পাস হলো টু এনকারেজ, এটা এনকারেজ করে আমি কেউ যদি ভালো করে এটা আমি নিউজ লেটার আমরা সার্কুলেট করি সবাইকে, সো এভরিওয়ান ফিলস গুড। নাম্বার ওয়ান একটা হলো পার্সোনাল স্যাটিসফ্যাকশন, যে আমরা সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করি যে একটা পাবলিকেশন করলো, ভালো কিছু করলো, একটা অ্যাওয়ার্ড পেলো, আমরা সবাই জানছি। তারপর নাম্বার টু হলো ও জানে যে তারা অনেক মুসলমান মেয়ে আছে যারাও সায়েন্স করে। মানে আমি সারপ্রাইজ হয়েছি যখন আমি সৌদি আরবিয়াতে তাইবে ইউনিভার্সিটিতে গেছি, দ্য ডিন, দ্য ফিমেল সেকশনে, শি হ্যাড এ পিএইচডি ইন ম্যাথমেটিক্স ফ্রম ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইংল্যান্ড।
আচ্ছা,
শি ইজ এ সৌদি উম্যান, কিন্তু ওগুলো তো আমরা জানি না।
আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নারী কণ্ঠ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকা ত্যাগ করার পর আজ ইরাকের রাজধানীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পরিস্থিতি ছিল শান্ত। এই অবরোধ তুলে নেওয়ায় মিলিশিয়া ও তাদের সমর্থকদের দ্বারা দূতাবাস প্রাঙ্গণে আক্রমণ, দূতাবাসের অভ্যর্থনা স্থানের ভাঙচুর এবং বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়ায় দুদিনব্যাপী অচলাবস্থার অবসান ঘটল। তারা ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ জানাচ্ছিল। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও কাতায়েব হেজবুল্লাহর নেতা এবং অন্যান্যদের সন্ত্রাসবাদ বলে দোষারোপ করেন এবং বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানোর এইসব জন্য এইসব সন্ত্রাসবাদীকে দায়ী করেন। গতকাল প্রকাশিত নববর্ষের মন্তব্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে পরমাণু বিষয়ক আলোচনা পরিত্যাগ করার কথা না বললেও কিম মনে হয় তাঁর দেশের লোকজনকে নিষেধাজ্ঞার মধ্যেই ভবিষ্যতে দীর্ঘদিন কাটানোর জন্য প্রস্তুত করাচ্ছেন এবং কয়েক মাস ধরে থমকে থাকা আপোষ আলোচনায় অগ্রগতির বিষয়টি কার্যত নাকচ করে দিচ্ছেন। সেখানকার ক্ষমতাসীন দলের চারদিনব্যাপী বৈঠকের শেষে কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি একরক্ষা অবস্থান তুলে ধরেন এবং তাঁর দেশকে ভবিষ্যতে সম্ভাব্য কঠিন সময় সম্পর্কে সতর্ক করে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এরকম সংকল্প ব্যক্ত করেছিলেন যে তিনি তার বিচার থেকে অব্যাহতি চাইবেন না, আজ তিনি এই সময়সীমা শেষ হবার আগেই বলেছেন যে তিনি সংসদকে বলবেন তাকে বিচার থেকে অব্যাহতি দিতে। তিনি জোর দিয়েই বলছেন যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তিনি আরও অনেক বছর ইসরায়েলের নেতৃত্বে থাকতে চান। কেনিয়ায় আজ সন্দেহভাজন আল শাবাব জঙ্গিরা উপকূলীয় জেলা লামুতে একটি যাত্রীবাহী বাসের উপর আক্রমণ চালালে তিনজন নিহত হয়েছে এবং হামলায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। বাসটি মোম্বাসা শহর থেকে লামু শহরের দিকে যাচ্ছিল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাইফুল আলম মাসুদ, আমাদের প্রকৌশলী ছিলেন নেসন লোপেজ, আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানে বিদায় চাইছি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.